21 ডিসেম্বর 2019, তরজমানে কাবিরার বিল্লাহ শেখুল হদীস শেখুল উলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাতুহুমের ইসলামী মহাসম্মেলনে আজিম শান বয়ান চার খুঁটার মোর রাজশাহী।
সবাইকে অনুরোধ, কেউ কোনো ছবি উঠাবেন না, কোনো ফটো তুলবেন না।
আমাদের সামনে মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ও সম্মানিত প্রধান আলোচক উজ্জ্বল নক্ষত্র বিশ্ববরণ্য বুজুর্গ মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাওয়াত বারাকাতুল আলিয়া পীর সাহেব ঢালকানগর ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান আলোচনা ব্যক্ত করার জন্য ইত্তেহাদুল উলামা রাজশাহীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
সামনে আগে বসুন, পিছনে বসে থাকার মধ্যে কি ফজিলত? এখানে বসুন, তোমরা এদিকে আগে বসো, পিছনে বসছো কেন? জায়গায় জায়গায় স্টেজের পিছনে বসার একটা রেওয়াজ চালু হয়েছে, এর ভিতরে কি ফায়দা? ওলামায়ে কেরাম যারা, তারা চোখের সামনে থাকলে তাদের চেহারার বরকতে, তাদের পেশানির বরকতে যার যে বজ্জার বয়ান চলতে থাকে তার উপর আল্লাহ পাকের খাস মেহরবানি আসে। মাওলানা রুমি বলছেন যে পেশে মা বাসিকে বক্তে মাসাবাদ, হে আলেমে দিন আল্লাহওয়ালারা তোমরা সামনে বসো তো জানে মাস বসতে তু সদ, তোমাদের জান যখন করিব হয় নিকটবর্তী হয় তো আমার এক জানে আল্লাহর তরফ থেকে শত রহমত নাজিল হয়, শত মেহরবানি আসতে থাকে। এটা একটা ভুল প্রথা চালু হয়ে আছে যে স্টেজে যারা ওলামায়ে কেরাম বসবেন সব পিছনেই বসবেন, যে কোনো সহি তরিকা না এটা। হ্যাঁ, কারো কোনো এমনি প্রয়োজনের কারণে ইন্তেজাম রক্ষার জন্য পিছনে থাকতে হয়, বারবার কাজকর্ম থাকে, সেটা ভিন্ন বিষয়।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس صحتك قبل سقمك وشبابك قبل حرمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال عليه الصلاة والسلام فيما يرضيه عن ربه تبارك وتعالى أنا مع عبدي إذا ذكرني وتحركت به شفتاه. وقال عليه الصلاة والسلام من اتقى الله صار آمنا في بلاده. وقال عليه الصلاة والسلام المرء مع من أحب، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের সিনাতে আল্লাহর মহব্বত মারিফত এবং নূরে কামেল নসিব করেন, জিন্দগিকে আল্লাহ পাক বন্দিগিওয়ালা বানায় দেন। আমার ভাইরা,
পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, বড় মহিয়ান আজিমুশান ওই আল্লাহ যার হাতে সমস্ত কর্তৃত্ব এবং রাজত্ব এবং ক্ষমতা, এবং তিনি সব কিছুর উপরই শক্তিমান, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমরা তোমাদের মধ্যে কে কত বেশি ভালো কাজ করো, ভালো আমল করো। এবং তিনি সকল শক্তির উপরে বিজয়ী, এবং তিনি সীমাহীন ক্ষমাওয়ালা। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালহু এই আয়াতের কামেল নূর আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালহু আমাদেরকে জীবন দান করছেন, এরপর একদিন মৃত্যু আসবে। আমার প্রিয় বন্ধুরা, এই জীবন দামি, বড় দামি এবং ভীষণ মূল্যবান। যদি সে জীবন হয় ঈমানওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, শরীয়তের হুকুম পালনের নূরওয়ালা, সুন্নতের নূরওয়ালা, আল্লাহ পাকের জিকিরের নূরওয়ালা, সেই জীবন তখন অনেক দামি হয়। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কিসি খাকি পে মত কর খাক, আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো। হে মানুষ, তোমার মূল্যবান জীবনটাকে মাটির উপর মাটি করে দিও না। যিনি জীবনদাতা, এই যৌবনদাতা, তার উপর এই জীবনকে তুমি উৎসর্গ করো, তার সন্তুষ্টির জন্য এই জীবনকে উৎসর্গ করো। জীবনকে মাটির উপর মাটি করার অর্থ এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া সবটাই মাটি। এই মাটির পিছনে যারা দৌড়ায় এগুলো আসলে মাটির পাগল। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে, না গুলু সে মুজকো মতলব, না গুলু কে রঙ্গবু সে, কিসি ওর সিমত কো হ্যায় মেরি জিন্দগি কা ধারা, যে আমি এই দুনিয়ার ফুল তালাশ করি না, ফুলের রং রূপ তালাশ করি না, ফুলের ঘ্রাণ তালাশ করি না, যিনি ফুলের স্রষ্টা আমি তার জন্য পাগল পাড়া। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার ফুল বাগানে গেলেন, ফিরলেন তো তিনি তার অনুভূতি বর্ণনা করলেন এভাবে, গুলিস্তান মে জা করকে হর গুল কো দেখা, তেরি হি সি রঙ্গত তেরি হি সি বু হ্যায়। আমার প্রিয় মাওলা, আমি ফুল বাগানে গেলাম, প্রতিটি ফুলের রূপে আমি তো আপনারই রূপ দেখলাম, প্রতিটি ফুলের গ্রানে আমি তো আপনারই গ্রান শুকলাম। আল্লাহ তাআলা সেরকম ঈমান আমাদেরকে নসিব করেন, আল্লাহ পাকের সেরকম মহব্বত আমাদেরকে নসিব করেন, সেরকম অন্তর চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, নামে উঁচু বর জবান মীরাবাদ, হর বনে মু আজ আসল জোয়ে সাবাদ। আমি জালালউদ্দিন রুমি, যার জীবন শামসুদ্দিন তাবরিজির হাতে গড়া, আমি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হই, আমার আল্লাহর নাম ডাকি, আমার আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে নিয়ে মশগুল হই, তো আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। বই আ দিলবর চু পর্রা মি সাবাদ, ই জবাহ জুমলা হের আমি সাবাদ, আল্লাহ পাকের এমন খুশবু আমার রুহে পৌঁছতে থাকে, আমি সেটা দুনিয়ার কোন ভাষার দ্বারা বোঝানো সম্ভব না। এবং তিনি বলেন যে, না আমি উঁচু বার জবান আমি রাওয়াত, হর বুনে মো আজ আসল জো এ সাবাদ। আমি আল্লাহ পাকের নামের জিকির শুরু করলে আমার জিহ্বা মধুর দরিয়া হয়ে যায়, আমার রুহ আমার অন্তর মধুর দরিয়া হয়ে যায়, আমার দেহের শিরা শিরা মধুর দরিয়া হয়ে যায়, এমনকি আমার প্রতিটি লোম কূপ পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, সত্যি এই পৃথিবীতে যারা বাস করে, নমরুদের মতো জীবন যদি না হয়, ফেরাউনের মতো জীবন যদি না হয়, নাফরমানের অকৃতজ্ঞের অবাধ্যের জীবন যদি না হয়, সেই জীবন যদি হয় ইমানের নূরওয়ালা, আল্লাহর ভালোবাসার নূরওয়ালা, তো এইরকম মানুষের জীবনটা এত সুন্দর হয় যে বাদশাহী ছাড়া লাখ কোটি বাদশাহীর চেয়ে সে বেশি মজা পেতে থাকে। লাখ কোটি বাদশাহীর চেয়ে তার অন্তরে আনন্দ, ফুর্তি, উল্লাসে অনুভব করতে থাকে। ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হুকুম মানার বরকতে, আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসার বরকতে, গুনামুক্ত জিন্দগির বরকতে এমন এক জীবন এই পৃথিবীতে আল্লাহ আমাকে দান করে দিছেন যে মে রহতা হু দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগ দিল মে বগুল কারিয়া হ্যায়। আমার মনে হয় কি দুনিয়াতেই আমি সর্বদা জান্নাতের মধ্যে আছি, এমনটা নূরের ফুল বাগান আল্লাহ পাক আমার হৃদয় জুড়ে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেরকম হৃদয় আমাদের সকলকে নসিব করে দেন। এই মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, দিল তুজকো দিয়া হক মে তো হক উসকা আদা কর, হে মানুষ, আল্লাহ পাক তোমাকে হৃদয় নামক এক বড় সম্পদ দান করছেন, সেই হৃদয়ের হক শুকরিয়া তুমি আদায় করো। সেটা কিভাবে? সিনেমা হলে গিয়া, টেলিভিশনের সামনে বসে, গান বাদ্যের আসরে গিয়া এই দামি সম্পদের শুকরিয়া আদায় হবে? যে চুরি ডাকাতি এবং যত সব অনাচার আর পাপাচারে লিপ্ত হওয়ার দ্বারা তিনি বলেন যে, দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খুদা কর। আমার ভাই মুসলমান, হে মানুষ, তুমি হারাম রাস্তা, অভিশপ্ত রাস্তা, যত সব বাজে ধান্দা বাদ দিয়া মহান আল্লাহর ভালোবাসার দ্বারা হৃদয়টাকে সাজাও। এই হৃদয়ে মহান আল্লাহকে সদা স্মরণ রাখো। হম যাহা যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ, কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। এক বুজুর্গ বলেন যে, যে আমি দুনিয়ার যে কোনো জায়গায় যাই, মানুষ হাজারো মাহফিল দেখে, আমি এক মাহফিল দেখি সব মাহফিলে, সেটা হলো আমার মাওলার মাহফিল। আমি দুনিয়ার যে কোনো জায়গাতে যাই, নূরের মাহফিল দেখি, আল্লাহর ভালোবাসার মাহফিল দেখি। আল্লাহর দিওয়ানা যারা হন তো সর্বত্র তারা এই হৃদয় দ্বারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে স্মরণ করেন, জবানে আল্লাহ পাকের নাম নেন। এই চিস্তিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, লব পে হরদম জিকির ভি হো দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। হে মানুষ, তোমার জবান যদি আল্লাহ পাকের জিকিরের দ্বারা দামি হয়, হৃদয়টা যদি আল্লাহ পাকের স্মরণ, আখেরাতের ফিকির এর দ্বারা আবাদ হয়, তো নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার। আগে চলো, তুমি জান্নাতে প্রবেশ করো। আমার ভাইরা, দিনকে, শরীয়তকে আল্লাহ পাক আসান বানাইছেন, সহজ বানাইছেন। শিশু জন্মের পর মায়ের দুধের জন্য ছটফট করতে থাকে, কান্নাকাটি, চিৎকার করতে থাকে, গলা ফাটাইতে থাকে, দুধের বোটাটা মুখে দিলেই চুষতে থাকে, আরাম পায়, চেহারা তার উজ্জ্বল হয়ে যায়। এক কিছুক্ষণ দুধ পান করার পরেই সে খুশিতে লাফাইতে থাকে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, মানুষের অন্তরাত্মা আল্লাহ পাক এমন বানাইছেন, সারা জাহানের সম্পদ, দৌলত, সম্মান, মর্যাদা, এমনকি রাজত্ব, সিংহাসন পর্যন্ত যদি তাকে বুঝাই দেওয়া হয়, আল্লাহর কসম, মানুষের অন্তরে প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে শান্তি আসে না। হৃদয়ের একটা প্রচন্ড অদম্য ক্ষুধা বাকি থাকে, কেন জানি কিছুই ভালো লাগে না, কি একটা কঠিন অভাব বোধ হইতে থাকে। সেটা কি? ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন, দিলে মুস্তারেব কা ইয়ে পেগাম হ্যায়, তেরে বিন সুকু হ্যায় না আরাম হ্যায়। আমার প্রিয় মাওলা, আমার পাগল মন, আমার অস্থির মন, আমার বেকুল মন কেবলই বলে, হে প্রিয় মাওলা, আপনাকে ছাড়া ভালো লাগে না, আপনাকে ছাড়া শান্তি লাগে না, আপনাকে ছাড়া কোনোভাবে আমি আরাম পাই না। আল্লাহ সেই আরাম আমাদেরকে নসিব করেন, সেই মজা আমাদেরকে নসিব করেন। এক বুজুর্গ বলেন যে, সারা দুনিয়া ঘুরলাম, কত মজা দেখলাম, কিন্তু আহা, কই মজা, মজা নেহি, কই খুশি, খুশি নেহি, তেরে বগায়ের জিন্দগি মৌত হয়, জিন্দগি নেহি। প্রিয় মাওলা, কোনো মজার মধ্যে সত্যিকার মজা তো আমি পাইলাম না, কোনো খুশির মধ্যে, আনন্দের মধ্যে সত্যিকার খুশি, আনন্দ আমি তো পাইলাম না। হ্যাঁ, তেরে বগায়ের জিন্দগি মৌত হয়, জিন্দগি নেহি। হে প্রিয় মাওলা, আপনাকে ছাড়া জিন্দগি, জিন্দগি না, এ তো মৃত্যু। মানুষ নিঃশ্বাসের দ্বারা জিন্দা থাকে পশুর মতো। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহ বালেগা কিতাবে বলেন, জন্তু জানোয়ার এই পশুরা, এই প্রাণীরা জিন্দা থাকে শ্বাস প্রশ্বাসের দ্বারা, কিন্তু মানুষ জিন্দা থাকে শ্বাস প্রশ্বাসের দ্বারা না, মানুষ জিন্দা থাকে আল্লাহ পাকের ভালোবাসার দ্বারা, মানুষ জিন্দা থাকে ঈমানের নূর দ্বারা। হ্যাঁ, আরশের মালিকের সঙ্গে যার অন্তরাত্মার নিবিড় সম্পর্ক হয় সে জিন্দা মানুষ, আর আরশের মালিকের সঙ্গে অন্তরাত্মার নিবিড় বন্ধন, প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন যার মধ্যে পয়দা হয় নাই, এটা মানুষ না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মহান বুজুর্গ ছিলেন, কত বড় মাপের আল্লাহ পাকের বলি ছিলেন, আল্লাহর কি দেওয়ানা ছিলেন। তিনি আমাদেরকে সবক পড়ায় গেছেন যে, হে মানুষ, এই কথা মনে রাখো, তোমার সিনার ভিতরে যে দিলটা আছে, অন্তরটা আছে, এটা কি আল্লাহর ভালোবাসাওয়ালা নাকি আল্লাহর ভালোবাসা থেকে শূন্য, খালি? যদি তোমার সিনাতে যে হৃদয়, সেটা যদি আল্লাহর ভালোবাসাওয়ালা হয়, তো তোমার ভিতরে মানুষের হৃদয় আছে, তোমার দিলটা মানুষের দিল। আর তোমার ভিতরে যদি, তোমার ভিতরের এই সিনার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা যদি নাই, এটা মানুষের দিল না, এটা জন্তু জানোয়ারের দিল। এরকম দিল নিয়ে পশুরা ঘোরে। হ্যাঁ, মানুষ এরকম দিল নিয়ে ঘুরতে পারে না। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে, শুকর হ্যায় দর্দে দিল মুস্তাকিল হো গিয়া, আল্লাহর শুকর, হাজার শুকর, লাখ কোটি শুকর, মাওলার জন্য দিন রাত আমার অন্তরে এক ব্যথা, এক বেদনা আমি অনুভব করি, সব সময় তার জন্য মন আমার অস্থির থাকে, বিকুল থাকে। হ্যাঁ, আল্লাহ পাকের ভালোবাসার এক যন্ত্রণা আমার অন্তরে সদা অব্যাহত। শুক্র হ্যায় দর্দে দিল মুস্তাকিল হো গিয়া, আব তো শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া। আমার মনে হয় কি, যে দিল পয়দা হলে মানুষের দিল বলা যায়, সেই দিল আল্লাহ আমার সিনাতে দান করে দিছেন। হ্যাঁ, যে দিল এরকম যে হারাম দুনিয়ার জন্য অস্থির, সুদের জন্য অস্থির, ঘুষের জন্য অস্থির, হয় না, নাফরমানের জন্য অস্থির, দস্যুতার জন্য অস্থির, দুষ্টামির জন্য অস্থির, নোংরা পথের জন্য অস্থির, কিন্তু আল্লাহর জন্য অস্থির না, আল্লাহর জন্য বেকুল না, মানুষের আত্মা এর ভিতরে নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম আরবিতে কলব, মানে অন্তর। এই অন্তর ইজা সলাহাত মোল্লা আলী কারি ব্যাখ্যা করে বলেন আয় তানাব্বারাত, এই অন্তরটা যখন মাওলার নূরওয়ালা হয়, ইমানের নূরওয়ালা, আল্লাহ ভীতির নূরওয়ালা, আল্লাহর ভালোবাসার নূরওয়ালা, আল্লাহর আনুগত্যের নূরওয়ালা যখন হয় অন্তরটা, অন্তর নূরওয়ালা, দেহ নূরওয়ালা, অন্তর নূরওয়ালা, অঙ্গ প্রত্যঙ্গ নূরওয়ালা, অন্তর নূরওয়ালা, তার দুই চক্ষু নূরওয়ালা, অন্তর নূরওয়ালা, তার জবান নূরওয়ালা, অন্তর নূরওয়ালা, তো তার দুই শ্রবণ শক্তি নূরওয়ালা, অন্তর নূরওয়ালা, বাক শক্তি নূরওয়ালা, অন্তর নূরওয়ালা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব নূরওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে নূরওয়ালা মানুষ বানায় দেন। আমার প্রিয় বন্ধুরা, এই পশুর মতো পৃথিবীতে লাগামহীন জীবন যাপনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে মূল্যবান জীবন দান করলাম, যার পর মৃত্যু নিশ্চিত আসবে, আমি মধ্যখানে পরীক্ষা করে দেখতে চাই আমার দেওয়া মূল্যবান জীবন দ্বারা কি কাজ করো, কত বেশি আমাকে খুশি করো। এই আয়াতে পাকের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক এই আয়াতে যা বললেন তার অর্থ হলো আইয়ুকুম আতাম্মু আকলান, যে তোমাদের মধ্যে কে কত জ্ঞানী আল্লাহ সেটা দেখতে চান। চাঁদে গেলে সে জ্ঞানী যদি সে নমরুদ থাকলো, তারপরও যদি সে মঙ্গল জয় করলো সে কি জ্ঞানী, যদি মহান আল্লাহর সে অবাধ্য হলো, হ্যাঁ মহান আল্লাহ থেকে সে বিচ্ছিন্ন থাকলো, তবুও কি সে জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন যে আল কাইয়াসু মান দান নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সত্যিকার জ্ঞানী বুদ্ধিমান এবং একদম খাঁটি মানুষ এবং সচেতন মানুষ ওই মানুষটা, দূরদর্শী মানুষ, পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী মানুষ ওই মানুষটা, যে নিজের নফসের গোলামি করে না, নিজেকে, নিজের নফসকে, নিজের জীবনটাকে, নিজের মনের সব চাহিদা এবং ক্ষুধাকে আল্লাহর বিধান দ্বারা শাসন করে, নিয়ন্ত্রণ করে, আল্লাহর মর্জির অধীন পরিচালিত করে এবং ও আমিল আলিমা বাদাল মৌত, থাকে দুনিয়ার টঙের মধ্যে কিন্তু অনন্তকালের পরকাল জীবনের জন্য এখান থেকে দিনটা আছে প্রস্তুতি নিতে ব্যস্ত থাকে, কর্মব্যস্ত থাকে, আমল করতে থাকে, থাকে দুনিয়ায় কিন্তু সাজায় আখেরাতকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, যিনি এই ভারতের মানুষ, ব্রিটিশ আমলে তিনি হিজরত করে মক্কা শরীফ চলে গেছিলেন। সে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাই বলেন যে ভারত উপমহাদেশে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, এই সব অঞ্চলে সাইবেরিয়া থেকে, মানে হাজার মাইল দূর থেকে এই অঞ্চলে শীত মৌসুমে একদল পাখি আসে, এখানে বেড়ানোর জন্য আসে, এই মৌসুমটা এখানে থাকে, কিন্তু সে সাইবেরিয়ার পাহাড় থেকে আসার সময় ওরা ওই পাহাড়ের ভিতরে ডিম পাড়ে আসে এবং এই হাজার মাইল দূরে যখন থাকে এখান থেকে ওই ডিমের মধ্যে তা দিতে থাকে এবং যখন ওরা এই মৌসুম শেষে ফিরে যায় গিয়ে দেখে যে বাসার মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে গেছে এখান থেকে দেওয়া তায়ের বরকতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো অনুরূপভাবে মানুষ থাকে পৃথিবীতে কিন্তু এখান থেকেই জান্নাত গড়ে, এখান থেকেই জান্নাতুল ফেরদাউস সে তৈরি করে, সে গড়তে থাকে, বাগবাগান তৈরি করতে থাকে, এখান থেকে এমন কাজ করে যার বরকত এবং কল্যাণ জান্নাতের মধ্যে প্রকাশিত হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেরাজের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে গেলে, আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, এখানে ইকরাও পড়া যায়, কিন্তু আরবি ভাষার ফসিবলিক যারা সাহিত্যিক যারা তাদের ব্যবহারের মানদণ্ডে আকরে এটা বেশি উত্তম। আকরে উম্মতাকা মিন্নি সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে আমার সালাম বলবেন, সালাম জানাবেন। কথা বুঝতেছেন ভাইয়া? অনেকে আজকাল চালু করতে চেষ্টা করতেছে এটা, নতুন নতুন ভাবে লোকেরা নানান বিষয় মস্তিষ্কের চিন্তা ভাবনা থেকে আবিষ্কার করে। কথা বুঝতেছেন ভাইয়া? যে বলে যে আচ্ছা অমুকে অমুকের আমার আসসালামু আলাইকুম বলবেন, এইটা বাড়ানোর দরকারটা কি? হাদিসে যেখানে যেখানে কাউকে সালাম পৌঁছানোর কথা আসছে সব জায়গায় আকরিহু মিন্নি সালাম, তাকে আমার সালাম বলো। এইটুকুর দ্বারা মসনুন সালাম আদায় হয়ে যায়, সালামে মসনুন এর দ্বারা পুরা হয়ে যায়। কিন্তু অনেকে মনে করে আমি তো সালাম বলি নাই, তো এইটা সালাম হবে কিভাবে? এই আবিষ্কার করছে এটা ভাই বুঝে বুঝে যে তাহলে তো আমার সালাম বলা লাগে আগে। আরে কোরআন হাদিস তো পড়ো মিয়া, সামান্য একটু দুই চার ফোঁটা আমরা দুই চার অক্ষর শিকার পরে এখন এক একজন মুস্তাহিদ হতে শুরু করছে। আকাবে উম্মতের এই ক্ষেত্রে শিক্ষাটা কি, মুহাদ্দিসিনের এই ক্ষেত্রে ব্যাখ্যাটা কি, ফোকাহায় উম্মতের এই বিষয়ে সিদ্ধান্তটা কি, সেটা জানার চেয়ে আমরা মিটিং করে ইসলামের সিদ্ধান্ত গ্রহণ করি। কিছু লোক আবার এটাও চালু করতেছে, আচ্ছা এইটা তো আগে বলে নি যেটা এখন বললাম, ভাই পানি তো দাও, শুনতেছেন আমার কথা প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে আসলেন। আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ, কারণ আমরা তো অনেক দূর যাব, কথা বুঝেন নাই, প্রয়োজন পরিমাণ আলোচনা। বুখারী শরীফের এই হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দীর্ঘদিন পরে, এতদিন হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছেন, জুরহুন নামক এক খানদানের মধ্যে তার বিয়ে হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ পাক সাহায্য করছেন। তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গিয়ে পৌঁছে গেছেন, বউ বাসায় ছিলেন, কি কথা বুঝতেছেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, বললেন যে ইসমাইল কোথায়? বললেন যে তিনি কাজে গেছেন, এক কাজে বাইরে গেছেন। বললেন আচ্ছা তোমরা কেমন আছো? প্রথমে এটা জিজ্ঞেস করছেন। বলে আমরা বেশি ভালো না, নানা ঝামেলায় আছে, পেরেশানিতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কাইফা হালুকুম, তোমরা কেমন আছো? বলুন যে আমরা নানান পেরেশানিতে আছি। কি বলছিলেন? ওই যে আরবরা যেরকম বলে কাইফা হালু, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন না? কেমন নবী? যে পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা লাগেন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা তার আদর্শ ফলো করবা। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, মানে সব নবীদের শ্রেষ্ঠ নবী, ইমামুন নবিয়িন খাতিমুন নবিয়িন, তার উম্মত আমরা। আর সেই উম্মতকে আল্লাহ পাক নির্দেশ করতেছেন যে তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করবা তোমরা, যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা ফলো করব না, খেয়াল রাখবো না, সেই আদর্শ উত্তম আদর্শ না, সুন্দর আদর্শ না, শ্রেষ্ঠ আদর্শ না, দামি আদর্শ না। শুনতেছেন আমার কথা আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কথা বললেন না, আল্লাহ তোমাদের কেমন রাখছেন? কারণ আল্লাহ মানুষকে বিভিন্ন হালে রাখেন, কারো জ্বর, কারো ক্যান্সার, কারো ডায়রিয়া, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো পা ভাঙ্গা, কি কথা বুঝতেছেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন তুমি নেয়ামতের মধ্যে ভালো হালতে থাকো তখন কেউ জিজ্ঞেস করলে বলবো আলহামদুলিল্লাহ, আর যখন কেউ জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, তো তুমি যদি কষ্টে বিপদে সমস্যায় বালা মুসিবতে থাকবা তখন বলবা যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, খালি আলহামদুলিল্লাহ বললে বোঝা যাবে এই লোক ভালো হালতে আছে। আর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মানে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, এটা সোজা তর্জমা করলাম ভাই। সর্ব অবস্থা কুল্লি হাল মানে কি? সর্বহাল, সর্বহালে আলহামদুলিল্লাহ। ওই লোক বুঝবে যে ভাই কোনো ঝামেলা কষ্ট আছে, কিন্তু তার বলার ভঙ্গি সুন্দর, চমৎকার, উন্নত, নিহায়িত ভদ্রচিত এবং কৃতজ্ঞতাপূর্ণ। আমার কথা বুঝতেছেন আপনারা? নবী রসুলদেরকে আল্লাহ পাক পাঠাইছেন আদর্শ বানায়া, মডেল বানায়া, তাদের থেকে নেব, তাদের থেকে শিখব। কিন্তু এই যুগে কি যে হলো আমাদের, নিজেরা চার পাঁচজন দশজন বসা পরামর্শ করে আমরা ইসলাম তৈরি করি এবং সেটাকে মিম্বর মেহরাব থেকে ব্যাপকভাবে চালু করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা কেমন আছো, আর আমরা এটা চালু করছি যে আল্লাহ আপনারা কেমন রাখছেন। এখন যেই লোকের জিজ্ঞেস করছেন ওই লোকে তো হয়তো লেখাপড়াও জানে না ঠিক মতো, বা ইমান আমলের অত বুঝ জ্ঞান নাই। লোকটার ক্যান্সার, ওই লোক যদি বলে বসলো আল্লাহ তো আমার ক্যান্সার দিয়ে রাখছে, নাউজুবিল্লাহ, তো এটা কি তার কথাটা কি এটা আল্লাহ সন্তুষ্ট হওয়ার মতো হবে? কি বিপজ্জনক হবে না, ক্ষতিকর হবে না? কোরআন হাদিসে আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভালো বিষয় হলে বলবা আল্লাহর দান, আর কোনো মন্দ বিষয় হলে নিজেকে দায়ী করে কথা বলো। কি কথা বুঝেন নাই? যেমন কোরআন শরীফে হযরত আল্লাহ পাক বলছেন যে আমার ইব্রাহিম বলেন কি, আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমার আল্লাহ পানি দিয়ে আমার পিপাসা নিবারণ করেন। কি কথা বুঝুন নাই? দুটোটা ভালো জিনিস, খাওয়াটা ভালো, পিপাসা নিবারণ হওয়া ভালো, এটা আমার আল্লাহ করছেন, এটা বললেন। কিন্তু আমি অসুস্থ, আমারে আল্লাহ অসুখ দেন, ফের আল্লাহ ঠিক করে দেন, এটা বললেন না। সেখানে গিয়ে কথাটা একটু পরিবর্তন করে বললেন, একটু না বিশাল পরিবর্তন করে তিনি বললেন, ওয়াইজা মারিজতু, এটা বললেন না যে আল্লাহ নিজে যখন আমাকে অসুখ দেন, ক্যান্সার দেন, জ্বর দেন, ডায়রিয়া দেন, যাই অসুখ বিসুখ দেন, পরে আবার ঠিক করেন তিনি, এটা বলেন নাই। বরং তিনি বলছেন ওয়াইজা মারিজতু, আর আমি যখন অসুস্থ হয়ে যাই, তিনি আমাকে শেফা দেন। এখানে আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছেন মানব জাতিকে, যখন তুমি ভালো থাকো বলো যে এটা আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ, যখন কোনো সমস্যা থাকো তখন সেই বিষয়টা নিজের দিকে সম্বন্ধ করে বলো যে আমার সমস্যা ভাই, আমার কষ্ট, আমার এরকম পেরেশানি ইত্যাদি, নিজেরটা বলো, তখন সেটা আল্লাহ করছেন, এটা এটা বলবা না আল্লাহ আমার ঠেং ভেঙে দিচ্ছেন, আল্লাহ আমার মাথা ফাটাই দিচ্ছেন, আল্লাহ আমার ঢুকানাঙ্গা রাখছেন, এরকম বলবা না। এটা মহান আল্লাহর সঙ্গে আদবের বিপরীত কাজ। আমি কি আপনাদের কথাটা বুঝিয়ে বলতে পারলাম ভাই? বড় আমি আপনাদেরকে একটু বলি এজন্য যে আমরা যাতে খুশি আসি এবং ক্ষতির মধ্যে, ক্ষতির পথ থেকে এড়িয়ে যাই। সেটা হলো যে দাওরা পাশ করলেই সে বড় আলিম হয় না, কথা বুঝতে পারেন নাই? ফতোয়া স্বামীর ফতোয়া দিতে পারলেই সে বড় আলেম হয় না, আলেম কিন্তু তিনি যে বড় আলেম হবেন এটা কোনো কথা না। বোখারি শরীফ পড়াইতে পারলেই যে তিনি এরকম বড় আলেম, যে তিনি এখন একদম অনুসরণীয়, তিনি যা বলবেন সবটাই ইসলাম এবং দিন, না। হ্যাঁ, যদি এইরকম বড় আলেম দিন হন যার এলেম বিপুল, এক মহাসাগর তার এলেম, কি কথা বুঝতেছেন ভাইরা? এত বড় আলেম যে সব আলেমরা তার সামনে মাথা ঝুকান, মাথা নত করেন এবং তার ব্যাখ্যা এবং সিদ্ধান্ত বিনা বাক্যে মানেন, এইরকম আলেম দিন দিনের ব্যাখ্যা করলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য। যেমন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী, ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যেমন যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, তো যারা অনেক বড় মাপের আলেম হন, সারা পৃথিবীর আলেমরা যার সামনে মাথা ঝুকান তার দিনই ব্যাখ্যা, এটা নিঃসন্দেহে দিনই ব্যাখ্যা, সেটা সমস্ত উম্মত গ্রহণ করবে। কিন্তু সামান্য একটু পড়াশোনা করেই নিজেকে মনে করে আমি বড় মাওলানা সাহেব, আমার মনে একটা খেয়াল আসছে এটা একদম খাঁটি ইসলাম, মিম্বরে মেহরাবে আজকে এটা ঘোষণা করতে হবে। আমার প্রিয় বন্ধুরা, এরকম দায়িত্ব নিতে নাই, এরকম দায়িত্ব নিতে নাই। আপনারা নিঃসন্দেহে জানেন যে শুনতেই তো থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5000-এরও বেশি হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেন। হাদিসের সব কিতাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে ভরপুর, কিন্তু সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনার সময় বারবার বলতে গিয়া খালি এক একবার কান্দতে থাকতেন, বেহুশ পর্যন্ত হয়ে যেতেন। হুশে আসলে পরে আবার যখন বলতে চাইতেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভয়ে ভয়ে আবার তিনি কাঁপতে থাকতেন, কাঁদতে থাকতেন, আবার বেহুশ হয়ে যেতেন। বারংবার এরকম ঘটনাবলী ঘটতে থাকতো। কেন? যে আমার রাসূল বলছেন এই কথা, আমি এই দায়িত্ব নিয়ে কথাটা বলি কিভাবে, আমি কি সঠিক বলতে পারবো, এমনটা যে একটা অক্ষরও ভুল না হয়, এইভাবে কি আমি বলতে পারবো, আমি পারবো তো? এই চিন্তা, এই অস্থিরতায় এইভাবে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিতেন। দিনের কথা যারা বলেন তাদের ভারী দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাযাবা আলিয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার। আমি বলছি, আমি নবী বলছি এইরকম যে দাবি করে, এইরকম যে প্রচার করে, অথচ সেই কথাটা আমার না, আমি বলি নাই, এইভাবে যে আমি বলছি বলে দিন প্রচার করে, সে তার ঠিকানা যেন সোজা জাহান্নামে তালাশ করে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এজন্য দিনের কথা বলার দায়িত্ব বড় বেশি ভারী দায়িত্ব। এইভাবে জজবায়ের খেয়ালে দিনের ব্যাখ্যা তৈরি করতে থাকা, এটা নিজের জীবনকে ধ্বংস করা আর উম্মতকে বড় ক্ষতির মধ্যে ফেলে দেওয়া। এরকম কাজ আমরা কিভাবে করতে পারি? আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বহু জমানা পূর্বে যে লাহোরের এক বুজুর্গ আলেমে দিন মাওলানা আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে হুদাতুদ্দিন তাদাল্লু। আজকের তো দিন প্রচারকরা পর্যন্ত অনেকে দিনের সহি জ্ঞান রাখেন না, সহি বুঝ রাখেন না, সহি পথ চিনেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হুদাতুদ্দিন তাদাল্লু ফাকাদ বানাত খাসারাতুম। এতটা ভুলের মধ্যে অনেকে আছেন যে তাদের ভুল ভ্রান্তি এবং তাদের দিকভ্রান্তি, তাদের বিচ্যুতি সুস্পষ্ট বিষয়। হ্যাঁ, এদের কাছে দুনিয়া বড়, দিন তাদের কাছে এত বড় কোথায়? তাহলে তারা এই ভুলের মধ্যে পড়ে কেন, সে ভুল পথে যায় কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কথায় কথায় মানুষ বুখারী শরীফের রেফারেন্স দেয়। বুখারী শরীফে খালি একটা বিষয়, তিনটা বিষয়, অসংখ্য বিষয়, তো সবগুলো বিষয়ই মণিমুক্তা, হীরা মণিমুক্তা, সারা জাহানের হীরা মণিমুক্তা থেকে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা বাণী, বরং তার উচ্চারিত এক একটা হরফ, সেটা আমরা মুসলমানরা নেব, জীবনে গ্রহণ করব, ধারণ করব এবং জীবনটাকে সেই আলো দিয়ে আলোকিত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা কেমন আছো? তো এটা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিজ্ঞাসা, তো এটা কি আদর্শ না? আমরা তো সেভাবে জিজ্ঞাসা করা উচিত না, আল্লাহ আপনারা কেমন রাখছেন, এটা কেন আমরা আবিষ্কার করতে গেলাম, কোন অভাবের কারণে, কোন ঘাটতির কারণে? তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসলাম বুঝতেন না, দ্বীন বুঝতেন না? আল্লাহর জন্য কথা বলতে গিয়া আল্লাহর প্রশংসার হক সেটা তার মনে থাকতো না, সেটা তিনি বুঝতেন না, সেটা তার জীবনে প্রতিফলিত করতেন না? তাহলে তার জীবনে এই ক্ষেত্রে ঘাটতি ছিল? যদি এমনটা হয় তো থামেন, আগে চলেন, আরো আরো শুনেন। ওয়াজ করতে গিয়া, নসিহত করতে গিয়া, দিন প্রচার করতে গিয়া একটা গ্রুপই আছে এরকম, বেশ কিছু মানুষই আছে এরকম, অত্যন্ত সিরিয়াস ভাবে আবেগ প্রবণ, যে আবেগের আলোকে যে ঝড় তুফান বইতে থাকে সেটাকে দিনের রঙে পেশ করতে শুরু করেন, আর উম্মত ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর মুশকিল হলো এই মানুষগুলোকে বুঝাইলো বুঝতে চেষ্টা করে না যে আমার ভুল হয়ে গেছে, এবার আমি এটা মানব। অথচ হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, ইজা সহাল হাদিস ফাতরাহু কাউলি আলাল জিদার। আমি একটা সিদ্ধান্ত, কোন শরীয়তের কোন মশলার ব্যাপারে একটা কথা বললাম, কিন্তু তোমরা পরে দেখলা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে একটা শক্তিশালী হাদিস পাওয়া গেছে। সহাল হাদিস মানে কি? অনেকে মনে করে এটা শুদ্ধ হাদিস, আর শুদ্ধ হাদিস তো অনেকগুলো। সহাল হাদিস সহি হাদিস মানে অনেকে এখন মনে করতেছে সহি হাদিস মানে শুদ্ধ হাদিস, তার মানে সহি হাদিসে যেগুলো হাসান যাইফ সেগুলো অশুদ্ধ হাদিস। কি হলো আজকে মানুষদের বাংলাতে তর্জমা সহি হাদিস, আর পাবলিক মনে করে, সাধারণ মানুষ মনে করে যে সহি হাদিস মানে শুদ্ধ হাদিস। সহি হাদিস মানে শুদ্ধ হাদিস না, সহি হাদিস মানে শুদ্ধ হাদিসের মধ্যে শক্তিশালী হাদিস। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি কোন দিকে যাব, এত সাইডে গেলে কথা শেষে কোনো এক লাইন ক্লিয়ার থাকবে কিনা, সেজন্য হালকা হালকা টাচ দিয়ে গেলাম। উলামায়ে দিন তো আপনাদের কাছে আসেন, বড় বড় আলেমদের সঙ্গে কথা বললে আপনাদেরকে ব্যাখ্যা করে বলবেন তারা ইনশাআল্লাহ, দিনের কাজে আলেমরা সাহায্য করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বললেন ঠিক একই ধরনের ঘটনা, যে তোমাদের আব্বার আদর্শ তোমরা ফলো করবে, সেটাই হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা শরীফে আসলেন, সাহাবা একরাম আসলেন। তো একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, জ্বর হলো। কি হলো? জ্বর হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরও জ্বর হলো। এই হাদিসও বুখারী শরীফে আছে। হ্যাঁ, তখনও পর্দার হুকুম নাজিল হয় নাই। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন প্রথম নিজের আব্বার কাছে গিয়ে বললেন, ইয়া আবাতে কাইফা আনতা, আব্বা আপনি কেমন আছেন? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আব্বা জান আপনি কেমন আছেন? এই কথা আয়েশা সিদ্দিকা, তিনি সিদ্দিকা, সিদ্দিক মানে যিনি দীন মানার ক্ষেত্রে সর্বোচ্চ মাকামওয়ালা, সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, তাকে সিদ্দিক বলে, নারী মহিলা হইলে তাকে সিদ্দিকা বলে। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বললেন যে, না ইয়া আবাতি কাইফা তাজিদু, আব্বা আপনার কেমন লাগতেছে? আপনি আপকো কেসা পাতে হ্যায়, আপনার কেমন লাগতেছে আব্বা? এই ভাষায় জিজ্ঞেস করলেন। গেলেন এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া বিলাল কাইফা তাজিদুকা, বিলাল আপনি কেমন বা তুমি কেমন, সেটা তিনি জিজ্ঞেস করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন সেটাও শুনলাম, যে ভালো মন্দ জিজ্ঞেস করার কুশল বিনিময়ের পদ্ধতিটা ইব্রাহিমী পদ্ধতি সেটা শুনলাম, হযরত আয়েশা সিদ্দিকার পদ্ধতিও শুনলাম। হযরত আয়েশা সিদ্দিকাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শিখাইয়া থাকতেন, তো এইভাবে তিনি কেন জিজ্ঞেস করতেন? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আমাদের আবিষ্কারটা ভালো না তাদের আদর্শটা ভালো? আমাদের আবিষ্কারটা, আমাদের চিন্তা এবং আবিষ্কার সেটা উত্তম, না তাদের সে যে ব্যবহার আচার সেটা উত্তম? মহান আদর্শ আমাদেরটা না তাদেরটা? এজন্য আমার প্রিয় বন্ধুরা, দিনের ব্যাখ্যা যে কোনো একজনে বলতে শুরু করা ঝুঁকির বিষয় হয়ে যায়। অনেক মুসলমানদেরকে দেখা যায় জজবা এসে দুজনে ঝগড়া করতে থাকে, আর এক হুজুরকে বলে, এই হুজুর আছে না কোরআন শরীফে এই কথা? আরে বাপরে, কি আশ্চর্য! গোসার চোটে দুজনে ঝগড়া করতেছে, আর নিজে যেটা বললো সেটার পক্ষে হুজুরকে টানে, এই হুজুর আছে না কোরআন, আল্লাহর কোরআন এই কথা নাই? আরে ভাই, এরকম এতটা পেরেশান কেন হচ্ছেন? এটা তো আখেরাতের বিষয়। একটা ভুল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশকা জিলদে সানিতে হাদিস শরীফ আছে, যে মানুষ কথা বলে এমন এক সুন্দর কথা বলে, এক কথাই তাকে জান্নাতে নিয়ে যায়। মানুষ কথা বলে এমন এক সিরিন করে বসে, একটা কথা তাকে জাহান্নামে পৌঁছে দেয়, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তার মানে দায়িত্বের সাথে কথা বলো, সচেতন ভাবে কথা বলো, এক গাঠি কথা বলতে পারা এটা কোনো বুদ্ধিমানের কাজ। বহরহাল কোথায় গেলাম, কত দূর চললাম? আচ্ছা, পরে তো সালামের বিষয়টা রয়ে গেল না? হ্যাঁ, যে সালাম, আমার আসসালামু আলাইকুম পৌঁছে দিন, এটা বলার কোনো দরকার নেই, আমার সালাম পৌঁছাবেন, এটা হাদিসের দ্বারা প্রমাণিত আছে, বহু হাদিসের দ্বারা প্রমাণিত আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জিবরিল আমিন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আয়েশাকে আল্লাহ পাক সালাম বলছেন, এটা বলেন নাই যে ইন্না রাব্বাকা ইয়াকুলু কুল্লাহা আসসালামু আলাইকে, এইভাবে বলেন নাই। যে জিবরিল আমিন আসলেন এবং বললেন যে ইন্না রাব্বাকা ইয়ুকরিহুস সালাম, আপনার রব তাকে সালাম বলছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এরকম রেওয়াজ ছিল। দেখেন এই কথাগুলো প্রাসঙ্গিক ভাবে আসছে। আমি যেটা বলতেছিলাম সেটা আর একটা হাদিস, যে হাদিসটা বলছিলাম সে হাদিসের আলোচ্য বিষয়ের দিকে না গিয়া একটা প্রাসঙ্গিক বিষয় যেগুলো হাদিস দ্বারাই প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, সেগুলো মধ্যখানে আসলো। এখন মূল হাদিসটার আলোচনায় যাই, যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের এই সফরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আকরি উম্মতাকে মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার সালাম বলবেন। এইটা বলেন না যে আপনার উম্মতকে আমার আসসালামু আলাইকুম বলবেন। যাই হোক, এবং আপনি আরেকটা কথা বলবেন যে ইন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত খালি জায়গা, শূন্য স্থান, মরুভূমির মতো। হ্যাঁ, ওয়াইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আপনার উম্মত যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করবে, এর দ্বারা জান্নাতে চারা লাগবে, বাগান তৈরি হবে। এই হাদিসে পাক থেকে প্রমাণ হয় যে মুসলমানরা ঈমানওয়ালারা আল্লাহ পাকের জিকির করে, সেই জিকিরের দ্বারা জান্নাতে বাগান তৈরি হইতে থাকে। অবশ্যই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন যে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত জান্নাত অলরেডি একদম রেডি আছে, কারণ কোরআন শরীফে স্বয়ং রব্বুল আলামিন বলছেন যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ছোট তোমরা তোমার রবের দিকে, পালনকর্তার দিকে বলো মাফ চাই, মাফ করে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইসলাম এত সহজ যে নেক আমল করলে, অল্প একটু করলে বিশাল বড় পুরস্কার, আর লম্বা জমানা পর্যন্ত দুষ্টামি করার পর আজকে যদি লজ্জিত হয়ে বলে হে আমার পালনকর্তা আমি শর্মিন্দা, আমি লজ্জিত, আজকে তো আমি মাফ চাই, আল্লাহ পাক তখনই বলেন যা তোর সব মাফ করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বড় বিস্ময়, বড় আশ্চর্যজনক। হ্যাঁ, কি বলবো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার কোনো গুনাহ হয়ে যায়, সে বলে যে ইয়া রাব্বি আযনাবতু যাম্মান ফাগফিরলি, হে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আমি তো অপরাধ করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন যে হে ফেরেশতারা আয়া আলামু আব্দি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যাম্বা, বান্দা কি বলল শুনলা? আমার বান্দা তাহলে নিঃসন্দেহে অন্তরে বিশ্বাস করে ওর এক রব আছেন, পালনকর্তা আছেন, যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, ওর আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এমন আশ্চর্য শান মহান রব্বুল আলামিনের, আল্লাহ পাকের রহমতের শান ভীষণ আজব, ভীষণ আশ্চর্যজনক। বুখারী শরীফে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন নিজে বলেন, সাবাকাত রাহমাতি গাজাবি, আমার গুসাও আছে, আমার দয়া রহমতও আছে, কিন্তু গুসা পিছনে থাকে, আমার দয়া সবসময় আগে আগে থাকে। যখন বান্দারা গুসার কাজ, আমার গুসা গুসার মতো কাজ করে, যে কারণে আমি গুসা হব, নারাজ হব, এইরকম কাজ করে বসে, আমার গুসা তো লাগে, কিন্তু যদি বান্দা বলে বসে যে শরম লাগে, অনুতাপ আমার, অনুতপ্ত আমি, শর্মিন্দা আমি, মাফ চাই, তো গুসা পিছনে থাকে, রহমত আগে চলে যায়, তো আমার রহমত ওর দিকে আকৃষ্ট হইয়া ওরে পাকসাপ বানায় দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন যে অনেক মানুষ বুঝে না বুজুর্গ কাকে বলে। বুজুর্গ তাকে বলে যে কোরআন সুন্না মোতাবেক আমল করে, বুজুর্গ তাকে বলে আল্লাহ রসুলের মর্জি মোতাবেক শিক্ষা মোতাবেক যে জীবন করে। পাগল ছাগলের নাম বুজুর্গ না। অনেকে বুজুর্গ শুনলেও ভয় পায় যে বুজুর্গ কে জিনিস, বুজুর্গ মানে এটা ফার্সি ভাষা, বুজুর্গ মানে বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বড় ওই মানুষ যে আল্লাহকে রাজি করার জিন্দগি রাখে, সে বড় মানুষ। তো ভারতের এক বুজুর্গ বলেন যে মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দূর বে বাহা দিয়ে হ্যাঁ। আমার মহান আল্লাহ এত সীমাহীন দয়াবান যে তার নিকট কেউ যদি একটা ফোঁটা চায়, এক ফোঁটা চাওয়ার কথা শুনলে, এক ফোঁটার আবেদন শুনলে মহান আল্লাহ তাকে এক সাগর দান করে দেন, এবং সেই সাগরটা ভরা মণি মুক্তা আল্লাহ পাক দিয়ে দেন, যে এক সাগর মণি মুক্তাও নিয়ে যান। এত মেহরবান মহান রব্বুল আলামিন। কিন্তু কিছু লোকদের কেন জানি অভ্যাস, ইসলামকে উত্থাপনের সময় আলোচনার সময় খালি কেবল টানা টানি হেসরা হেসরি করতে থাকা, মনে হয় যে ইসলাম পুরাটা কোনো একটা মহাবিপদ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, ইসলাম কোন মহাবিপদ? আল্লাহর কসম, ইসলাম তো সুসংবাদ, ইসলাম তো আরাম, ইসলাম তো মজা, ইসলাম তো রহমত, ইসলাম তো শান্তি, ইসলাম রহমতের পয়গাম, ইসলাম ক্ষমার পয়গাম, ইসলাম জান্নাতের পয়গাম, ইসলাম আল্লাহর বন্ধুত্বের পয়গাম। সেটাকে এত কঠিন করে কেন পেশ করা? আমাদের যেটা সমস্যা যেখানে সেটা হচ্ছে যে কোন আল্লাহর উরির সান্নিধ্যে থাকা অন্তর আত্মাকে কলুষ মুক্ত করা, নূরওয়ালা অন্তর নিয়া ফের এই জীবনে আল্লাহর বন্দিগি করা এবং আল্লাহ পাকের বন্দিগির দাওয়াত দেওয়া, পয়গাম পৌঁছানো, সেটা আমাদের কর্তব্য। সেটা করতে গেলে এই তখন এই সমস্যাগুলো তৈরি হয় না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যদি নিজের জীবনের হাজারো বিচ্যুতি থাকে আবদালে আড়ালে, স্টেজে আইসে আমি দিনের কথা বলতে শুরু করব, আমি হোঁচট খাইতে থাকবো, আমার কথা তো আসবে না। হ্যাঁ, ওয়ালাকিন লিসানুল মুজনিবিনা কালিলু, ভিতরে যার জিন্দেগি কলুষিত থাকে স্টেজে দিনের কথা বলতে গেলে তো আমাদের জবান হোঁচট খাবে, তাই না? আমার প্রিয় বন্ধুরা, দুইটাই কাজ করা কোরআন সুন্নার আলোকে সুনির্দিষ্ট। একটা হলো নিজে আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি বানানো, আল্লাহর আনুগত্য সমৃদ্ধ জিন্দেগি বানানো, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ সারা জীবনের সর্বক্ষেত্রে ফলো করা, অনুসরণ করা, এ হলো এক। সঙ্গে আল্লাহর নির্দেশ, আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের শিক্ষা, যে যারা খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি দিনওয়ালা, খাঁটি দিনের সমাজওয়ালা, জীবন যাদের একদম নূরওয়ালা, তাদেরকে ফলো করা, তাদের অনুসরণ করা, তাদের সঙ্গে সাক্ষাৎ করা, তাদের সান্নিধ্য গ্রহণ করা, এটাও কোরআনের শিক্ষা, এটা হাদিসের শিক্ষা, এটা বুখারী শরীফের শিক্ষা। কি আজব আজকে আমাদের, হ্যাঁ, যে একচেটিয়া মনে করি আমরা কিছু লোক যে ইসলামের পুরা ঠিকাদার শুধু আমি বা আমরা, এমনটা কেন করব আমরা? শুধু আমরা এক গোষ্ঠী আর এক খানদান জান্নাতুল ফেরদাউসে ঢুকবো, আমাদের বাকি মুসলমান ভাইরা যেন পিছনে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হয়, এটা কি আমাদের কামনা? এটা কি আমরা চাইবো? তো আমরা সেরকম উচ্চারণ কেন করব, সেরকম আলোচনা কেন করব? যে দিন প্রচারক হবে তার হৃদয় হবে সাত সাগরের চেয়েও বড়, বরং সাত আসমান জমিন থেকে বড়। হ্যাঁ, এইরকম বড় দিল নিয়ে আল্লাহর দিন প্রচারে নামা চাই। দিন প্রচার করতে গিয়া স্টেজে বসা, মিটিংয়ে বসা, মাহফিলে বসা, অমুকেরে বকা, অমুকেরে বকা, অমুকেরে বকা, এটা দিন প্রচারকের সুন্দর চরিত্রের পরিচায়ক তো না? ওহো, এই ঘড়ি না, আমি ওখান থেকে আসবার আগে যেখানে ছিলাম আর কি এতক্ষণ আরাম করতেছিলাম, তো ওখানে সাথীরা বলতেছিলেন যে, আমি জিজ্ঞেস করলাম মাঠের অবস্থা কি, বললেন যে মাঠে ভীষণ ঠান্ডা, না বলছেন যে প্রচন্ড ঠান্ডা, রাজশাহীর লোক তো বাসা সুন্দর, যে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শুনলে কতটা ভয় লাগে। তো সেই মাঠে আসার পরে আগেই ভাবছিলাম যে অল্প সময়ের ভিতরেই যদি আমরা উঠতে পারি, ফারেক হতে পারি তো সহজ হয়, কিন্তু এখন আপনারা মাশাআল্লাহ তো খুব বসছেন, এখন কি করা? যাই হোক, আল্লাহ পাক চাইলে তো অল্প সময় মুষলধারে বৃষ্টিপাতও তো হইতে পারে, 10 ঘন্টা বৃষ্টির কাজ 10 মিনিটে তো হইতে পারে। তা আল্লাহ পাক চাইলে অল্প সময়ে আমাদের দিনের অনেক জরুরতকে পুরো করে দিতে পারেন। এক দিন কি, ওয়াজ মাহফিল কি, একটা সহি বুঝ আসা এবং দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যে পিছনের কালো কালো অধ্যায় আজ থেকে পরিহার করলাম, এখন থেকে শুধুই আলোর পথে আমি যাব, আলোর পথেই চলব, আর কালো অধ্যায় কালো জীবনের দিকে এক বিন্দু আগাবো না ইনশাআল্লাহ। বস, এই জন্যই দিনে মাহফিল। হ্যাঁ, তা আমি বলতেছিলাম যে ইসলাম যে কি সুন্দর, সুবহানাল্লাহ, আশ্চর্য। আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় উলামায়ে দ্বীনের নিকট তাদের শিষ্যত্ব বরণ করে কোরআন সুন্নাহ পড়ার আলহামদুলিল্লাহ তৌফিক দান করেছেন। কোরআন হাদিস দিয়া যখন বসার আমাদের আল্লাহ পাক তৌফিক দান করেন, সে কি যে আনন্দ লাগে, আল্লাহর কসম, তার সামনে বাদশাহ এক পয়সার জিনিস মনে হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সিংহাসনের কোনো মূল্য মনে হয় না। আরে কোরআনে পাকের কোরআনে পাক সূরা ইয়াসিন শরীফ আল্লাহ পাক কি বলেন, সেটা যে বুঝে উপভোগ করে, সে নূরের, আল্লাহর নূরের সাগরের ভিতরে হারায় যায়, বাদশাহ দিয়ে সে কি করবে? শাহু কে সরো মে তাজ গ্রাসে দর্দ সে আকসর রহতা হ্যায় আর আহলে সফা কে সিনে মে এক নূর কা দরিয়া বহতা হ্যায়। এক বুজুর্গ আল্লাহর এক ওলি বলেন যে রাজা বাদশারা দুনিয়ার ঝক্কি ঝামেলা কাঁধে নিয়া দিন রাত আষ্টে পিষ্টে নিষ্পিষ্ট হইতে থাকেন। কি যন্ত্রণা, কি ঝামেলা, ওরে বুঝাও, ওরে সামলাও, কি পেরেশানি রাষ্ট্র শাসন করা, কি কথা বুঝতেছেন? তো তারা এত সব ঝামেলার ঝামেলার মধ্যে দিন রাত ডুবে থাকেন, আর আহলে সাফা কে সিনু মে এক নূর কা দরিয়া বহতা হ্যায়। আর যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর ওলি, ওই সকল বান্দাদের অন্তরে তখন নূরের সাগর প্রবাহিত হইতে থাকে, ঢেউ খেলতে থাকে। আল্লাহ সেই হৃদয়, সেই জীবন আমাদেরকে নসিব করেন। এবং কোন মুসলমান বা এটা না মনে করেন যে এইরকম এই সাগর, মহাসাগর, নূর ভরা মহাসাগর পাওয়ার জন্য বোধহয় আমার বুখারী শরীফের হুজুর না হলে আমার হবে না। না, ইমানওয়ালা হলেই হবে, তাকওয়াওয়ালা হলেই হবে, দিনের উপর আমলওয়ালা হলেই হবে, গুণামুক্ত জিন্দিগিওয়ালা হলেই হবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, একটা অধ্যায় ওটা কিছুটা আর একটু আগায়, সেটা হলো যে ইসলাম এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত নিখুঁত যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ দীর্ঘ বয়ান করতেন ইসলাম সম্পর্কে। তো ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া তিনি এত বেশি বিমুগ্ধ, অভিভূত হয়ে পড়তেন, তখন তিনি ছন্দটা পড়তেন ফার্সিতে, যে জেফরক তাব কদম হর কুজা কে মিনে গরম কেরিশমা দামানি দিল মি কাসাত কে যাই জাস। এই ইসলাম তুমি এত সুন্দর, ওহো, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গের দিকে দেখলে তোমার প্রতিটি অঙ্গ শোভা আমাকে পাগল বানায় ফেলে, যে এখানেই থামো, এখানেই থামো, এখানেই থামো, আর কোনো জায়গায় যাওয়ার প্রশ্নই উঠে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এত সুন্দর ইসলাম। আল্লাহ তাআলা সেই সুন্দর ইসলামকে বুঝার, সেটা জীবনে বাস্তবায়ন করার, সেই ইসলামের সৌন্দর্য আল্লাহর বান্দাদের কাছে তুলে ধরার মতো ক্ষমতা, যোগ্যতা, তৌফিক আমাদেরকে দান করেন। হ্যাঁ, তো রাসূল কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে জীবন দান করলাম, যার পর মৃত্যু অবধারিত, নিশ্চিত। তো তোমাদের কাছে যেটা আমি চাই সেটা হচ্ছে যে একটু পরীক্ষা করে দেখি আর কি, যে তোমরা আমার কিনা, তোমরা আমার কিনা, আমাকে ভালোবাসো কিনা, আমি তোমাদের কাছে ভালো লাগি কিনা। আইয়ুকুম আতাম্মু আকলান, যদি এটা প্রমাণ করো যে আমার মহব্বত, ভালোবাসা প্রমাণ করো, এটা নিশ্চিত যে তুমি তাহলে বুদ্ধিমান। দুনিয়ার রাজা বাদশারা তারা আল্লাহকে চিনল না, আল্লাহকে জানল না, আল্লাহকে মানল না, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হল না, আল্লাহর আনুগত্য তার মধ্যে আসলো না, আল্লাহ পাকের প্রশংসা করার তৌফিক তার হলো না। রাজা বাদশা সে, কিন্তু তুমি রাজাও না, বাদশাও না, তুমি আমাকে চিনলা, জানলা এবং মানলা, তুই বাদশার চেয়ে তুমি জ্ঞানী। ওই দুনিয়ার রাজা বাদশাহদের চেয়ে তুমি জ্ঞানী, ও তুমি সিংহাসনে আরোহণ করো নাই, তুমি যেই জমিনে সেজদা করো সেই জমিন লাখো কোটি সিংহাসন থেকে বেশি দামি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খোস্তর আজহার দু জাহান আজাবুয়াত কে মারাবা তু সরো সাউদাবুয়াত, আমার প্রিয় মাওলা যেই জমিনের উপরে আপনাকে ভালোবাসার সুযোগ আমি পাই সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি, কারণ সেই জমিনের সঙ্গে আপনার ভালোবাসার সুযোগ আমার হয়েছে, আপনাকে ভালোবাসার সুযোগ আমার হয়েছে, আপনার সঙ্গে মিলন ঘটছে আমার। আল্লাহর সঙ্গে মিলন ঘটা কি? আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর নৈকট্য ধন্য হওয়া, এটাকেই বলে আল্লাহর সঙ্গে মিলন। আর না হলে সেই মিলন কেমনে সম্ভব? ডাইরেক্ট কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, করবে উরা বিশাল মি গোয়ান, বসলে উরা মহাল মি গোয়ান, আল্লাহর সঙ্গে একদম মিলন এটা অসম্ভব বিষয়। আল্লাহ পাকের নৈকট্যকেই আল্লাহ আল্লাহ প্রাপ্তি বলা হয়, আল্লাহর একান্ত নৈকট্য লাভকে আল্লাহ প্রাপ্তি বলা হয়। সেটার পদ্ধতি কি? ওই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আইয়ুকুম আতামু আকলান আও রাওয়ান মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ইলা তাআতিল্লাহ, তুমি জ্ঞানী তুমি বুদ্ধিমান এটা প্রমাণ হবে তোমার জীবনের পলে পলে তিলে তিলে পথে পথে দমে দমে মুহূর্তে মুহূর্তে বিভিন্ন কর্মক্ষেত্রে, কিভাবে যেখানে মহান আল্লাহর নিষিদ্ধ কাজ সেদিক থেকে তুমি সরো দূরে সরো, যদি আল্লাহর নিষিদ্ধ পথ থেকে নিজেকে দূরে রাখো এটা প্রমাণ যে তুমি বুদ্ধিমান, যে না আমি ওই ওইদিকে যাবো না, এই শরাবখানা এই মদের আড্ডায় আমি যাবো না, এই গানের আড্ডায় আমি যাবো না, হ্যাঁ এই পাপের আড্ডায় আমি যাবো না, সব যায় তুমি যাবো না। ভাই টসকা লাগা হে জাম কা সকল শুভ শাম কা আব মে তোমার কাম কা হাম নাফাসো রাহানি। প্রিয় বন্ধুরা, আল্লাহর ভালোবাসার নেশায় আমাকে ধরে গেছে, তোমারে ধরছে বোতলের নেশায় মদের নেশায় সিনেমার নেশায় টেলিভিশনের নেশায় গানের নেশায়, আমাকে ধরছে ভাই আল্লাহর ভালোবাসার নেশায়। আল্লাহ আমার ভালো লাগে, সেজদা আমার ভালো লাগে, জিকির আমার ভালো লাগে, তেলাওয়াত আমার ভালো লাগে, আল্লাহর জন্য কান্নাকাটি আমার ভালো লাগে, আমাকে সেই পথে হাঁটতে দাও সেখানেই থাকতে দাও, তুমি যেখানে মরতে চাও মরো গিয়া। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আর যেদিকে আল্লাহ ডাকেন আল্লাহ রসুল ডাকেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের দিকে সে ছুটতে থাকে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে কবুল করেন। মধ্যখানে একটা কথা রয়ে গেছিল যে মোল্লা আলী কারীর রেফারেন্সে যেটা বলতেছিলাম, মিরকাত শরে মিসকাত প্রথম খণ্ডে সেই কথাটা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন যে জান্নাত কিয়ান, যে চাটিয়াল ময়দান শূন্য ময়দান বিশাল শূন্য এরিয়া, হ্যাঁ সেখানে বন্দারা জিকির করলে ওখানে গাছগাছালি হয়ে সুন্দর বিশাল বাগান হবে। তো আল্লাহ পাক তো বলতেছেন পবিত্র কোরআনে বারবার বারবার জান্নাত জান্নাত বলতেছেন, তার মানে এটা একটা বাগান, রেডি বাগান, যে আর দু হাসাম ও জান্নাতিন, আল্লাহ পাক বলেন যে ছোট আমার কাছে আমার জান্নাতের দিকে, তোমরা তোমাদেরকে যখন দেখবো যে ছুটছ জান্নাত পাওয়ার জন্য দিয়ে দিব আমি জান্নাত। আশ্চর্য কোরআনের ভাষা, ভীষণ হৃদয় করা, কি যে সারা দুনিয়ার ম্যাগনেটের চেয়ে কোরআনের এক এক আয়াতের মধ্যে এই আকর্ষণীয় শক্তি বেশি। ছুটো তুমি জান্নাতের দিকে, আমি যখন দেখব তুমি জান্নাতের জন্য ছুটছ আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব তোমাকে। বাবা সন্তান এক দৌড়, এত জোরে বাবার কাছে গিয়ে পৌঁছে ওর দৌড় দেখে বাবা তাজ্জব যে কি রে এত জোরে কি জন্য দৌড় দিল, বাবা কি রাবু চকলেট দাও, তো এই বাবা চকলেট না দিয়ে পারে, তো মহান আল্লাহ বাবার দয়া কতটুকু আর মহান আল্লাহর দয়া কতটুকু। এই সন্তানের এক দৌড় দেখলে বাবা যদি এতটা স্নেহে তার প্রতি আকৃষ্ট হন, তো বান্দার আল্লাহর দিকে দৌড় দেখলে এই বান্দার প্রতি আল্লাহ পাকের রহমত আর ভালোবাসা মায়া মহব্বত কতটা আকৃষ্ট হয়। তো আল্লাহ পাক বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত একদম কমপ্লিটলি রেডি যারা আমাকে চায় তাদের জন্য, যারা আমাকে সন্তুষ্ট রাখে তাদের জন্য, যারা আমার অপছন্দ রাস্তা পরিহার করে চলে তাদের জন্য একদম রেডি। কি কথা বুঝেন না? এরকম বহু আয়াত কোরআনে পাকের মধ্যে আছে, জান্নাত একদম রেডি, একদম সাজানো গুছানো। তো ওখানে ইব্রাহিম ইসলাম তাহলে কিভাবে বললেন যে জান্নাত যে শূন্য? তার মানে হলো মোল্লা আলী কারী ব্যাখ্যা করে বলেন যে জান্নাতের কিছু কিছু জায়গা আল্লাহ পাক এভাবে খালি রাখছেন, তোমাদের দায়িত্ব দিচ্ছেন যে জিকির আজকার করে ওইটা তোরা ঘুরে নে, বাকিটা একদম ফিল আপ আছে, পুরো কমপ্লিট আছে। কি কথা বুঝতেছেন ভাইরা? পাঁচটা জিনিসকে কাজে লাগাও, জীবনটাকে সব গড়ো, সফল করো, আল্লাহকে রাজি করো এবং জান্নাত পাইয়া যাও। পাঁচটা কাজ করলে, পাঁচ কাজের আগে পাঁচ কাজ করলে তুমি জান্নাতওয়ালা, তুমি মাওলাওয়ালা। কি? একটা হলো সিহাতাকা কাবলা সাকামি, অসুস্থ হওয়ার আগে, এই যে এখন আল্লাহ তোমাকে সুস্থ রাখছেন, এই তোমার সুস্থতা, এই সুস্থ শরীরের কদর করো। কি বলো, খেলোয়াড় হয়ে খুব হাডুডু খেলে তাই না, বল খুব কাবাডি খেলে, এটার আমার সুস্বাস্থ্যের কদর করব, যে যখন শরীর ভেঙে পড়ে ইচ্ছা থাকলো আর তো দাঁড়ানো যায় না, দুই রাকাত নামাজ পড়া যায় না, হ্যাঁ না, আধা ঘন্টা এক ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না, জানে কুলায় না, শক্তিতে কুলায় না, ইচ্ছা কিন্তু লোকটা পারে না। এখন সুস্থ শরীরে এখন ইচ্ছা করলে একসঙ্গে এক ঘন্টা সে তেলাওয়াত করতে পারে, একসঙ্গে আধা ঘন্টা সে জিকির করতে পারে, পাঁচ ভক্ত নামাজ আরামের সাথে সে জামাতে মসজিদে গিয়ে পড়তে পারে। তো অসুস্থ শরীরে তখন তো কাঁপতে থাকে, আরেকজন দুইজনে ধরতে হয় তাকে, তারপরে তাকে উঠানো লাগে। তো এইরকম অসুস্থ হয়ে পড়ার আগে তোমার সুস্থ শরীর দিয়ে আল্লাহকে খুশি করে ফেলো, আল্লাহকে রাজি করে ফেলো। তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার শরীর কাজ করবে না, অচল হয়ে পড়বে তুমি, তার আগে তোমার যৌবন দিয়া আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো। হ্যাঁ, আমার মোর্শেদ রহমতুল্লাহ আলী বলেন যে উনকি রাহ মে জওয়ানি জিসকি খাক হো গই, উনকে দর্দোঁ কি লজ্জত সে হাম সরসার হো গে। মহান আল্লাহর ভালোবাসার জন্য যৌবনকে যারা উৎসর্গকারী তাদের ইমানের খুশবুতে এই পৃথিবীর লাখো কোটি মানুষ জান্নাতওয়ালা হয়ে যায়, জান্নাতের পথে ছুটতে থাকে এবং আল্লাহর প্রেমিক হয়ে যায়, তাদের ইমানের খুশবু এতটা হয়, এতটা ছড়ায়, তাই না? বয়ে কাবাব মারা মুসলমান কাট, যে কাবাবের ঘ্রান্তে আমাকে মুসলমান করে ফেলছে। একজনে বললো যে ভাই এরকম ভালো এত খুশবু আসে কি রে ভাই? বললো যে ভাই এটা তো এই কাবাব উমুকে গরু গোস্তের কাবাব বানাইছে সেটার খুশবু। বলে আমরা তো গরু গোস্ত খাই না রে ভাই, কি করা যায়, কিন্তু এই গরু গোস্ত এই কাবাবের ঘ্রান্ত এমন যে আমার না খায় উপায় নেই। পরে বলে যে যা যা আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই জান এখন দেন, আমি তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের মতো কাবাব খাওয়ার যোগ্যতা অর্জন করছি। তো ওই লোক আছে, এটা একটা উপমা, একটা দৃষ্টান্ত, যে বই কাবাব মারা মুসলমান কাট, কাবাবের গান তো হয়ে আমাকে মুসলমান বানায় দিছে। হ্যাঁ, তো আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর উলি, আল্লাহর খাঁটি প্রেমিক যারা, তাদের ইমানের খুশবু লাখো কোটি মানুষের জীবনকে ইমানওয়ালা বানায় দেয়, আল্লাহওয়ালা বানায় দেয়, জান্নাতওয়ালা বানায় দেয়। আল্লাহ আমাদেরকে সেরকম, আমাদের যুবক সমাজকে সেইরকম আল্লাহর জন্য যৌবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। ও গিনা কাকাবলা ফাকরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ধন সম্পদ এটা আল্লাহর দান। গিনা কাকাবলা ফাকরি, তোমার সম্পদ হারানোর আগে তুমি এই সম্পদ দিয়া সম্পদের কদর করো, মানে যিনি এই ধন দাতা, এই ধনের যিনি দাতা সেই মহান আল্লাহকে এই ধন দ্বারা রাজি খুশি করে ফেলো। টাকা পয়সা ধন দৌলত এর দ্বারা আখিরাত কামানোর ফিকির করা চাই। তবে ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করো, এটাও আল্লাহর জন্যই দান করা। এটাই আল্লাহর সন্তুষ্টির পথ। তোমার মা বাবার খেদমত করো, এটাও আল্লাহর সন্তুষ্টির পথ। তোমার সন্তানের খরচ নিয়ে বহন করো, এটাও আল্লাহ পাকের সন্তুষ্টির পথ। এর দ্বারাও তোমার আখিরাতের জিন্দগির কামিয়াবি অর্জন হচ্ছে। হ্যাঁ, মুসলমানের জীবন এমন হবে যে সম্পদ কম থাকুক বেশি থাকুক, আল্লাহর ভালোবাসায় ব্যয় করার অভ্যস্ত সে থাকবে। কোরআনের আয়াত আল্লাহ পাক পরিষ্কার বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াজ-যাররা, আল্লাহ পাক বলেন যে যে ভালো লাগুক না লাগুক দান করার সময় তো তবুও সে দেয়। এটা হলো এক ব্যাখ্যা, ফিস-সাররাঈ ওয়াজ-যাররা, যে মন চাক বা না চাক দান করতে ভালো লাগুক না লাগুক কিন্তু সে দেয়। না, আমার মাওলাকে খুশি করার জন্য আমি তো দিব, মন চাইলে চাক না চাইলে না চাক। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো বিচার রয় ও দররা, সম্পদ কম থাকুক বা বেশি থাকুক, সে সচ্ছল অবস্থায় থাকুক অসচ্ছল অবস্থায় থাকুক কিন্তু আল্লাহর জন্য দেওয়ার ব্যাকুলতা তার থাকে এবং সে দেয়। একজনে 10 লাখ দেয় ও না হয় 1 টাকা দেয়, কিন্তু দেয়, সেও দেয়, দিতে থাকে। মুসলমানের চরিত্রই এমন হওয়া চাই, ইমানে জীবনটাই এমন হওয়া চাই এবং এমনই হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, গিনাকা কাবলা ফাকরিক ও ফারাগাকা কাবলা শুগলিক, এবং ব্যস্ত হয়ে পড়ার আগে আজকের অবসর সময়গুলোকে তুমি কাজে লাগাও। কতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করো, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, কতক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করো। এত সহজ ইবাদত এই দোয়া মুনাজাত, অথচ এই দোয়া মুনাজাতের দাম অনেক বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে বান্দা যখন দোয়া মুনাজাত করে আল্লাহ পাকের অনেক বেশি ঘনিষ্ঠতা এবং অনেক বেশি নৈকট্য সে অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন জিকিরে মশগুল হয় তো আল্লাহ পাক তার সঙ্গে হয়ে যান। কতটা দামি আল্লাহ পাকের জিকির, কতটা দামি দোয়া মুনাজাত। কোরআন সুন্নার আলোকে বুঝার চেষ্টা করি, জীবন গড়ার চেষ্টা করি, নিজের মধ্যে বুঝ পয়দা করার চেষ্টা করি। কিছু লোককে শোনা যায় জিকিরের কথা আসলে এমন একটা তাচ্ছিল্য প্রদর্শন করে, মনে হয় যে জিকির কোরআন সুন্নার কোনো বিষয়ই না, ইসলামের কোনো বিষয়ই না। নিজের জীবন, নিজের আখেরাতকে নিজে খুন করতেছো, ক্ষতিগ্রস্ত করতেছো নিজের আবেগের কারণে। আবেগ ইসলাম না, কোরআন সুন্নার আলোকে ইসলাম শিখতে হয়। আর ইসলাম বিজ্ঞ হকানি খাঁটি ওলামায় দিন থেকে নিতে হয় এবং শিখতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। ও ফারাগা কাবলা শুগলিক, এবং ফিনিশিং এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগে তোমার এই জীবনটার তুমি কদর করো, সার্বিকভাবে পুরো জীবনটার তুমি কদর করো। জি, তার মানে জীবনের সবগুলো অধ্যায়ের কদর করো। কখনো যুবক ছিলা, শিশু ছিলা, কখনো শৈশব কাল গেল, আর তারুণ্য, ফের যৌবন, এখন প্রৌঢ়ত্ব, এখন তুমি জীবনের শেষ বেলায় আসছো। যাই হোক, জীবনের যে কোনো অধ্যায় হোক, তোমাকে মনে রাখতে হবে আমার জীবন আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা একমাত্র আমার আল্লাহর জন্য নিবেদিত এবং উৎসর্গিত। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাকাল্লাহ সারা আমিনান ফি বিলাদি, যে বান্দা দুনিয়ার সর্বক্ষেত্রে সব জায়গাতে আল্লাহর আনুগত্যশীল জীবন নিয়ে চলে, আল্লাহর ভয়ওয়ালা অন্তর আর জীবন নিয়ে চলে, তো দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে সে থাকবে, আল্লাহ পাকের নিরাপত্তার ছায়ার মধ্যে সে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। এরপরে কি প্রোগ্রাম আপনাদের? মুফতি সাহেব বলেন যে এরপরে এখন প্রোগ্রাম হলো দোয়া, চলেন আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. رب اغفر وارحم، أنت خير الراحمين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اے اللہ ہمارے سکل کے معاف کریں، سب مسلمان کے معاف کرے دین، ہمارے جنو جنت الفردوس منظور کریں، سکل مسلمان جنو جنت الفردوس منظور کریں. اے اللہ ہمارے سکل کے رحمت دان کریں، برکت دان کریں. اے اللہ ہمارے کے سفل کامیاب جیون نصیب فرمایا دین، دو جہانر مالک دو جہان ہمارے کامیاب بنایا دین. اے اللہ ہمارے جار جا کسی درکار دنیا و آخرت جنو اپنے افرنت بھنڈر تھے کہ ہمارے کے دان کرے دین، اتیت جیون سمست গুনা সমস্ত নালায়কি আল্লাহ নিজ করুণায় নিজ দয় আমাদের মাফ করে দেন। আল্লাহ মেহরবান মালিক, বাকি জীবন আপনার বন্দিগিতে ব্যয় করার জন্য, নিবেদিত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। এই সিনাতে আল্লাহ আপনার মহব্বত ভরা হৃদয় আমাদেরকে দান করেন, আপনার ভালোবাসা ওলা অন্তর আমাদেরকে দান করেন, নূর ভরা অন্তর এবং জীবন আপনি আমাদের নসিব করেন, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে নাজাত দেন এবং হেফাজত করেন। আমাদের আমাদের মধ্যে যারা এবং আমাদের ঘরের মধ্যে আপন জনদের মধ্যে যারা অসুস্থ, বিপদগ্রস্ত, জাদুগ্রস্ত, আল্লাহ যে কোনো সমস্যাগ্রস্ত, আল্লাহ সকলের সব বিপদ আপদ থেকে মুক্তি দান করেন, অসুখ বিসুখ জাদু থেকে আপনি মুক্তি দান করেন, আল্লাহ দুশ্মনদের থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহ দৃশ্যমান অদৃশ্যমান সর্বরকমের দুশ্মন এবং হিংসুক এবং ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের জিন্দগিতে বরকত দান করেন, আমাদের নেক আমলের ভিতরে উন্নতি অগ্রগতি দান করেন, আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, সুন্নতের নূরওয়ালা জীবন আমাদেরকে নসিব করেন, আপনার জিকিরওয়ালা জীবন আমাদেরকে নসিব করেন, মুসলমানদেরকে আপোষে পরস্পরকে ভালোবাসার তৌফিক দান করেন, পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার এই বিমারি থেকে মুসলমানদেরকে হে আল্লাহ আপনি নাজাত দান করেন, মুক্তি দান করেন। এই মাহফিলের আয়োজক, ব্যবস্থাপক, সহায়তাকারী এবং এতে অংশগ্রহণকারীদেরকে কবুল করেন, দুজাহান সকলের কামিয়াব বানায় দেন, এই কষ্ট স্বীকারের জন্য সকলকে আল্লাহ আপনি দুজাহানে পুরস্কৃত করেন। আল্লাহ যে সকল বিষয় আমরা বললাম সে সকল বিষয় নিজ দয়াতে কবুল করেন, আমাদের দুজাহানের যে সকল বিষয় এখন বলা হয় নাই আমাদের সময়ের স্বল্পতায় বা মনে না থাকার কারণে, আল্লাহ হে হে দয়াময় মালিক দুজাহানের সব বিষয় নিজ করুণায় নিজ দয়া আপনি কবুল করেন। আল্লাহ আপনি মেহরবানি করেন, মেহরবানি করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের সব দোয়া মুনাজাত মিনতি আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69,
01715 80 18 69, 01715 80 18 69, 01715 80 18 69, অনেক সোজা তো হয়ে মাসাল, অনেক সোজা করে দিছে।